الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله أمرا অনুষ্ঠানের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধির জন্য দুরূদ শরীফ এর মহব্বতকে আগ্রহকে বৃদ্ধি করার নিয়তে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে মহান রব্বুল আলামিন, ওই দুরূদ শরীফ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফ গুনাহ ক্ষমা করানোর একটি উত্তম একটি মাধ্যম। আমরা আসুন নিয়ত করি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ওসিলায় কোরআন আমরা পেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাম সমস্ত এই নিয়ামত রহমত বরকত আমরা এইসি ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
নামে মুহাম্মদ, দৌলত যদি চাও
وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله كانوا مسلمان حبنا قربا كانوا مسلمان حبنا قربا
حبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم صلاۃ و سلام علیک یا رسول اللہ مدنی چینل درشک شروت الحمدللہ ہمرا پی نبی صلی اللہ تعالی علیہ وسلم پرشنسا نعت مصطفی صلی اللہ تعالی علیہ وسلم ہمرا شروع کرلام اور ہمارے آلوچنار بشے ہچھے ولیدر امام آج کے مدنی چینل اسکرین انشاءاللہ زوجل سبجیکٹ انشاءاللہ چلے آسبے جو ولیدر اے امام حضور غوث پاک ولیدر امام جنہیں چلین جنہیں طریقت جگتر ایک مہان ہستی جنہیں اللہ تبارک و تعالی پریو جنہیں رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم پریو اے پریو بیکتی پیتھیوی تے آشار ساتھے ساتھے اے پیتھیوی مانوش کے ایکٹی شکھا سبق دیے دلیں কত বড় শিক্ষা, কত বড় শিক্ষা এই গসপাক রহমতুল্লাহ তালা গেলে এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করব।
বড় করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার যেহেতু শান ও মান আজকের ওলিদের ইমাম আমাদের বিষয়, আল্লাহর ওলিদের আল্লাহর ওলি যারা এনারা হচ্ছেন রুহানি জগতের ক্ষমতাবান, রুহানি জগৎকে ওনারা পরিচালনা
করে।
যেভাবে করে আমি যদি নর্মালি একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের বাংলাদেশ পার্লামেন্ট বোর্ড রয়েছে, এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আরো অনেকগুলো মন্ত্রী রয়েছে, কিছু সদস্য এমপি রয়েছে। এরপরে আপনার শুধু এটাই না, বিভিন্ন বড় বড় শহরকে সিটি হিসাবে নির্ধারণ করা হয়েছে, ওখানে মেয়র নির্ধারণ করা হয়েছে, কমিশনার রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছে, এরপর আবার ইউনিয়ন পর্যায়ে রয়েছে, মেম্বার রয়েছে, ঠিক না? এটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাস করা হয়েছে যাতে করে এক একটা এলাকাকে পরিচালনা করা যায়। তেমনি ভাবে মহান রব্বুল আলামিন বান্দাকে পরিচালনা করার জন্য, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য তিনি কিছু রুহানিভাবে রুহানি জগতের মধ্যে কিছু পদোন্নতি দান করেছেন,
পদ দিয়েছেন। আল ফেসানি বাবুর কাছে আজকে খুবই আপনি যে বিষয়টা নিয়ে শুরু করলেন, ইনশাআল্লাহ আমরা আসবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিশেষ প্রিয় অর্থাৎ মকবুল বান্দা যারা আল্লাহর ওলিদেরকে তাদের মাধ্যমে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে সঙ্গেই থাকতে হবে। আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই এ থেকে, আমরা এর এলেম থেকে, এ জ্ঞান থেকে আমরা অনেকেই দূরে। আসুন যারা আমাদের সঙ্গে তাদের কল আমরা সামিল করে দিই। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আলামিন, আমার বাসা ঢাকা মাদার থেকে। তো আজকের বয়ানের বিষয় ওলিদের ইমাম, তো আমি জানতে চাচ্ছি যে ওলিদের ইমাম কে, মেহরবানি করে আমাকে জানিয়ে দিবেন।
আচ্ছা আচ্ছা, আজকে বিষয় হচ্ছে ওলিদের ইমাম, ওলিদের ওলিদের ইমাম সম্ভব। অনেকেই আমাদেরকে SMS করতে পারে যে আপনারা SMS করেন যে আসলে ওলিদের ইমাম কাকে বলা হয়। জি, আরো আরো কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন।
রমজান আমাদেরকে এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে মুবারকবাদ, আর যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন ইমরান আত্তারি ভাইকেও মুবারকবাদ, স্বাগতম।
মাশাআল্লাহ, আপনাদেরকেও মুবারকবাদ। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি ইমরান আত্তারি ক্যারিংস থেকে, আমার মাদানী চ্যানেল সবাইকে ভালো লাগে। আমি আজকে জানতে চাই বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এর আব্বা ও আম্মার নাম।
আচ্ছা, অর্থাৎ যার বিশেষ আজকে আলোচনা, সে মহান ব্যক্তির আব্বা এবং আম্মা তারাই অবশ্যই এক বিশেষ পার্সন, তারাই বিশেষ ব্যক্তি, তাদের নাম মোবারক। ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগিন থেকে ইনশাআল্লাহ যখন আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা। জি, কল। সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় সাহাবি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালার নামে আমাদের মাদানী মুন্না যিনি আমাদেরকে কল করেছেন, আবু বকর সিদ্দিক, আল্লাহ তালা বরকত দিক, নূরসেন তুষার ভাই মাশাল্লাহ সঙ্গেই। যেহেতু আমরা শুরু থেকেই জেনে নিয়েছি হুজুর গোস পাক ওলিদের ইমাম যিনি, তার শুভ জন্ম হচ্ছে রমজান মোবারকের এক তারিখ। বাফু বলে দিয়েছে নূর বালা নূর।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আজকে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির শুভ আগমনের দিনও, মাশাআল্লাহ বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা শুনলাম যে ইনি হচ্ছেন ওলিদের ইমাম। আজকের বিষয় হচ্ছে ওলিদের ইমাম, ইনারই আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের আলোচনাও একটা ইবাদত। তো আল্লাহ পাক মাদানী চ্যানেলের মাধ্যমে মাশাআল্লাহ যে দাওয়াত ইসলামী প্রত্যেকটা জিনিস, মাদানী চ্যানেল প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আলোচনা বিষয়ের মধ্যে নিয়ে আসে, ঠিক তেমনি আলহামদুলিল্লাহ আজকে বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার বিষয়টি নিয়ে এসেছে। তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আগমন কালটা যে কীরকম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর গাউসে পাককে দুনিয়াতে পাঠালেন, তো কিতাবের মধ্যে বর্ণনা আসে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আগমনকাল হয়, এর পূর্বে মুসলিম জাহানের মধ্যে এক নৈরাজ্যের বিভীষিকা ছড়িয়ে পড়ে। অর্থাৎ মিশর, বাগদাদ, মধ্য এশিয়ার যতগুলো মুসলিম দেশ ছিল সকল রাজা বাদশার মধ্যে একটা হিংসা বিদ্বেষ ছিল। তখন এর কারণে হচ্ছে ওই দেশগুলোর মধ্যে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল। তো এটাকে কেন্দ্র করে আবার কিছু চক্র মুসলিম নামদারি, তারাও এটাকে হাতে নিয়ে মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এমন একটা ভয়াবহ পরিস্থিতি যে এদের উদ্দেশ্য ছিল, তখন ক্ষমতাসীন যারা ছিল বাগদাদ শরীফের মধ্যে, এরা কি করলো যে মুসলিমদের মধ্যে যাতে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ইসলাম যাতে চলে যায়, ইসলাম যাতে মানুষ থেকে দূরে সরে যায়, এই জন্য তারা চক্রান্ত সৃষ্টি করল। তো ইমা ইসলামের এমন একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শ্রেষ্ঠ রুহানি শক্তির অধিকারী, পীরদের পীর, পীরে দস্তগীর, রসুল জামির, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীরে পীরা, মীরে মীরা, পীরে লাসানি, গাউসে সামদানি, হুজুরে গাউসুল আব্দুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার আগমন ঘটান। এর মাধ্যমে কি হয়, ওই দুনিয়ার মধ্যে যখন ওই সময়কার যত পাপাচার ছিল সকল কিছু দুরুবিত হয়ে যায়,
সুবহানাল্লাহ,
মানুষ তখন সত্যের পথ সন্ধান পেয়ে যায়,
সুবহানাল্লাহ।
হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার পুরো জীবনটাই ছিল কারামতপূর্ণ,
সুবহানাল্লাহ।
এমনকি কিতাবের মধ্যে আসে যে হুজুরে গাউসে পাক যখন ওনার আম্মাজানের গর্ভে থাকে তখন থেকে হুজুরে গাউসে পাকের কারামত প্রকাশ পেতে থাকে। কিতাবের মধ্যে আসে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা ইনার আম্মাজানের বয়স যখন 60 বছর,
জি,
তিনি তখন তার আম্মাজানের গর্ভের মধ্যে আসেন। তো মেডিকেল সায়েন্স বলে যে একজন ইসলামী বোনদের,
জি,
সন্তান ধারণ ক্ষমতা হচ্ছে 50 থেকে 55 পরে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ সুবহান তাআলা যে হুজুরে গাউসে পাক যে আল্লাহর ওলিদের ইমাম, যে
সুবহানাল্লাহ,
কুদরতের যে নিদর্শন সেটা আল্লাহ সুবহান তাআলা তার গর্ভধারণের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। 60 বছর বয়সে আম্মাজান, উনার আম্মাজান উম্মে খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ তাআলা আলাইহা ইনার গর্ভে উনি ধারণ করেন।
এটাও হুজুর গাউসে পাক
একটা কারামত,
রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আপনার অসংখ্য কারামতের মধ্যে একটি কারামত। আসলে বাস্তব আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই মুসলমান যে সকল নিয়ামত আমরা পেয়েছি, ওই নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে মহান ব্যক্তি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অনেক বড় নিয়ামত, শুধু কি আমাদের জন্য না, আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য, এমন কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় নিয়ামত। তিনি আমাদের জন্য বড় আদর্শ, তিনি আমাদের জন্য বড় ইসলামী জগতের মধ্যে, তরিকত জগতের মধ্যে অনেক বড় এক মহান আদর্শ হচ্ছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমরা ইনশাআল্লাহ আলফিসানের বাবু থেকে যে বিষয়টা নিয়ে আমরা শুরুতে আলোচনার দিকে আমরা চলে এসেছি, এখন আবারে যাব, তাহলে আমরা এখন যাব সরাসরি আমাদের আলফিসানের বাড়ির কাছে। জি,
বলতেছিলাম যে রুহানি জগতের মধ্যে,
জি,
আল্লাহর ওলিগণের বিস্তার,
জি,
আর এটাও আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন,
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলাতে তারা বিলায়াত হাসিল করে থাকে, আর এই বিলায়াত বন্টন হয় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে,
সুবহানাল্লাহ,
আলী রাদিয়াল্লাহু আনহু থেকে চলে আসে গাউসে পাক রহমতুল্লাহ আলাই, এবং এই ওলিদের ইমাম গাউসে পাক রহমতুল্লাহ আলাই কাছ থেকে সকল ওলিদের দরবারে চলে যায়।
জি,
এখানে আমির আল সুন দামাত বরকাতুন আলিয়া এনার একটি লিখিত যে কিতাব ফয়জানে সুন্নাতের মধ্যে 322 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন,
জি,
যে ইবনে আসাকির হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি মারফু হাদিস, আর যা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মিরকাত শরীফ উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি সেটা হচ্ছে সেদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাক, লম্বা হাদিসে পাক, যে পৃথিবীতে আল্লাহ তাআলা 300 জন বান্দা এমন রয়েছে,
জি,
তাদের অন্তর হযরত সাইয়েদুনা আদম সাফিউল্লাহ আলাইহিস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
48 জনের অন্তর হযরত সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে, 7 জনের অন্তর হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অন্তরের উপর রয়েছে, আর 5 জনের অন্তর সাইয়েদুনা জিব্রাইল আলাইহিস সালামের অতিশয় পবিত্র অন্তরের উপর রয়েছে, আর 3 জনের অন্তর হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিস সালাম এর পবিত্র অন্তরের উপর রয়েছে। এদের মধ্যে এমন একজন রয়েছে যার অন্তর সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম এর পবিত্র অন্তরের উপর রয়েছে। যখন তাদের মধ্যে থেকে একজন ইন্তেকাল করেন তখন আল্লাহ তাআলা তার স্থলে 3 জন থেকে 1 জন নির্ধারণ হয়, আর 3 জন থেকে কোনো 1 জন ইন্তেকাল হয় তখন আল্লাহ তাআলা তার স্থলে 5 জন থেকে 1 জনকে নিযুক্ত করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আর যদি 5 জন থেকে 1 জন ইন্তেকাল করেন তবে আল্লাহ তাআলা তার স্থলে 40 জন থেকে 1 জন নির্ধারণ করে, আর ওই 40 জন, যে কোন 40 জন, যে 40 জন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর অতিশয় অন্তরের উপরে রয়েছে, তাদের মধ্য থেকে কেউ ইন্তেকাল হয় তাহলে আল্লাহ তাআলা ওই 300 জন আদম আলাইহিস সালামের অতিশয় অন্তরের উপর রয়েছে, তো ওই অন্তর থেকে ওখান থেকে 300 জন থেকে একজন নিযুক্ত করেন।
সুবহানাল্লাহ।
আর এই 300 জন থেকে যখন কেউ ইন্তেকাল করে আল্লাহ তাআলা তার স্থলে সাধারণ লোকদের মধ্যে হতে যে কাউকে নির্ধারণ করেন।
আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই 300 জন থেকে প্রথম স্টেপ হলো 300 জন,
300 জন
স্টেপ বাই স্টেপ, কিন্তু এখানে প্রথম স্টেপ 300 জন, এরপরে স্টেপ হচ্ছে গিয়ে 40 জন, এরপরে 7 জন, এরপরে 3 জন। তো এভাবে করে যখন আপনার 5 জন রয়েছে, তো এই স্তরগুলো আল্লাহর ওলিদের স্তর, এর কিছু নামও রয়েছে আপনার তাদের উসিলাতে।
জি,
এই টোটাল হইল কয়জন? টোটাল হইল 356 জন।
356 জন,
এই 356 জন বুজুর্গ, 356 জন আল্লাহর মহান ওলি, এনাদের উসিলাতে আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু দান করে থাকে।
আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বৃষ্টি বর্ষিত হয়ে থাকে, ফসল উৎপন্ন হয় এবং বিপদ আপদ দূরীভূত হয়ে যায়।
আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন তাদের উসিলায় কিভাবে জীবন মৃত্যু লাভ। তারা তখন বললেন যে তারা আল্লাহ তাআলার নিকট উম্মতে আধিক্য চাইলে আল্লাহ তাআলা উম্মতে আধিক্য করে দেন।
আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর অত্যাচারীদের জন্য বদদোয়া করলে তাদের শক্তি নষ্ট করে দেয়া হয়। তারা দোয়া করলে বৃষ্টি বর্ষণ করা হয়, জমিন মানুষের জন্য ফসল উৎপন্ন করে, মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদ দূর করে দেয়া হয়। এই যে আপনার এখানে যে এটা বলা হয়েছে এর মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে পাকের মধ্যে কিন্তু 356 জন ব্যক্তির কথা বলা হয়েছে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাদের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে
রহমত পেয়ে থাকি,
আধ্যাত্মিক এবং জাগতিক উভয়বিধ কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকে।
এতে কি বাবা আমি আপনার আসতেছি, মানে আমি আমার দীর্ঘ যে হাদিসে মোবারকা শুনলাম যে আল্লাহর ওলি এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত,
অনেক বড় নিয়ামত।
মানে
আমার সেদিকে ছিলাম আর কি, অনেক বড় নিয়ামত। হুজুর গোসে পাক রহমতুল্লাহ ওলিদের ওলি,
ওলিদের ওলি,
ইমাম,
ওলিদের ইমাম,
উনি আমাদের কত বড় নিয়ামত,
কত বড় নিয়ামত।
300 জন হচ্ছে সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেন।
জি,
সাধারণ মানুষ থেকে সিলেক্ট করছেন এরা, আল্লাহ আমার প্রাথমিক ভাবে তারা সিলেক্টেড হইলো আল্লাহ তাআলার ওলি। তো ওলি কাকে বলে সেটাও আমাদের আজকের মানে জানবো।
জি,
ওলি আমরা কাদেরকে বলবো,
কাদেরকে বলবো,
আচ্ছা কারামত কাকে বলে এটাও একটা জানার বিষয়। অনেকে আপনার কোনো কিছু দেখলেই, কোনো ভেলকিবাজি দেখলেও তাকে কি
কারামত মনে করে,
এটাও আছে। তো মনে করতে হবে আল্লাহর ওলিদের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে আধ্যাত্মিক এবং জাগতিক উভয়বিধ কল্যাণ দ্বারা ধন্য করে থাকেন আল্লাহ তাআলা। যারা ওলির কারামত স্বীকার করবে না, আল্লাহর ওলিদেরকে স্বীকার করে, শয়তানি ওয়াসওয়াসা হতে পারে, শয়তানি ওয়াসওয়াসা আসতেই পারে। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, তো শয়তানি প্রকাশ্য শত্রু যেহেতু, আর শয়তানি প্রকাশ্য শত্রু, ওই প্রকাশ্য শত্রুদের কাজ কি? যার প্রতি শত্রুতা করা হয় তাকে বিধ্বংস করে দেয়া, ধ্বংস করে দেয়া। তার আপনার স্বাভাবিক যদি আমরা দেখি দুনিয়াতে বসে কোনো মুসলমান, কোনো মুসলমানের শত্রু যদি হয় তাহলে সে এক ভাই এক ভাইয়ের শত্রু হয়ে যায়। তখন মনে করেন আমার ওই ভাই কি, সে নিচেই দাপতে থাকুক, সে যেন উপরে উঠতে না পারে, মানে উপরে উঠতে দেখলেও পা ধরে লাগে যেন মানে নিচে টেনে নামাচ্ছে, এমন অবস্থা পরিস্থিতির শিকার হয়ে যায়। শয়তানও চায় না যে কোনো মানুষ, কোনো মুসলমান তার মর্তবা বৃদ্ধি পাক, এই মুসলমান সে জান্নাতে চলে যাক, এই মুসলমানের দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা বৃদ্ধি পাক, এই মুসলমান অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বত বৃদ্ধি পাক, কিন্তু শয়তান চায় না। সেজন্য এই অন্তরের মধ্যে ওলি বৃদ্ধি কার্যক্রম, কিছু কাজ, কিছু মানে মানসিকতা, কিছু চিন্তা ঢুকিয়ে দেয়। তো সেজন্য
এখানে পাপ আমি অ্যাড করবো একটা বিষয়, যেহেতু অনেক দর্শক শ্রোতা অনুষ্ঠানে আমাদের সঙ্গেই, যারা আমাদের জন্য নিয়ামত, যারা আমাদের জন্য রহমতের মাধ্যম, যারা আমাদের জন্য মুসিবত থেকে দূরের মাধ্যম, যাদের উসিলায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত আমাদেরকে দিয়ে, তো তাদের সাথে বিদ্বেষ কিভাবে হতে পারে?
বিদ্বেষ তো শয়তানি কারণে।
জি,
ভাই ভাই বিদ্বেষ কেন হয়ে যায়? আমরা এক মায়ের পেটের ভাই।
জি,
প্রতিবেশীর যে হক রয়েছে তার চেয়ে অনেক বড় হক রয়েছে এক ভাইয়ের প্রতি এক ভাই, এক ভাইয়ের প্রতি বোনের, তারপরেও বিদ্বেষ হয়ে যায়। এই বিদ্বেষটা ছড়ায়কে শয়তান, শয়তান দিয়ে দেয়। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচা উচিত।
মাদানী চ্যানেল যে আজকে ওলিদের ইমাম আজকে বিষয় কেন নেওয়া হলো, এর উদ্দেশ্য যে ওলিদের ইমাম কেমন ছিলেন, আউলি একরাম তারা আসলে কেমন ছিলেন, তাদের আদর্শ কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, ইসলামে তাদের অবদান কি ছিল, এই বিষয়গুলা আমাদের জানা বর্তমান সময়ে খুবই জরুরি, খুবই প্রয়োজন। আসুন আমরা লাস্তানি বাবু থেকে ইনশাআল্লাহ জবাজাল আমরা ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল নেব।
আপনার 300 জন যাদেরকে বলা হয়,
যাদের
নাম কিতাবের মধ্যে পাওয়া যায়, আখিয়ার বলা হয়,
আখিয়ার,
আখিয়ার,
আচ্ছা,
যাদের উসিলায় রহমতের বাড়ি বর্ষিত হয়, জমিন ধন ও ধান্যে শস্য শ্যামলে সুশোভিত হয়ে যায়, তাদের সংখ্যা 40 জন, তাদেরকে আবদাল বলা হয়।
জি,
এছাড়া আরো 7 জন আছেন যাদেরকে আবরার বলা হয়।
জি,
আর 5 জন এমন আল্লাহর ওলি রয়েছেন যাদেরকে আওতাদ বলা হয়, আর তাদের উসিলায় পৃথিবী স্থির থাকে।
জি,
এমন 3 জন ওলি আছেন যাদেরকে নকিব বলা হয়, এবং এমন 1 জন আছেন যাদেরকে কুতুব ও গাউস বলা হয়।
জি,
আর সর্বযুগের গাউসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন বরাবির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এজন্যই তাকে গাউসুল আজম বলা হয়।
সুবহানাল্লাহ। এখন এই যে স্তর গুলা যেগুলো আপনি বললেন, যে আখিয়ার, আবদাল, কুতুব, নকিব, যে এদের পরে অর্থাৎ আউলি একরামের মধ্যে যিনি
সর্বোচ্চ,
যে আজম গাউসে আজম, যেটা আজকে আমাদের বিষয়,
আর গাউসে আজমের উপরে হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু। জি জি,
আর মাওলা আলীর উপরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জি জি,
তো এই গাউস কথাটা সংজ্ঞা, এটা বিভিন্ন কিতাবে এভাবে বলা হয়েছে যে আল গাউস হুয়াল কুতুব আল্লাযী ইস্তাগাসু বিহি।
জি,
তো গাউস এমন কুতুবকে বলা হয় যার কাছে বৈধ কোনো জিনিস প্রার্থনা করা যায় এবং যার উসিলায় ফরিয়াদ কবুল হয়।
সুবহানাল্লাহ, যার উসিলা দিয়ে আল্লাহর কাছে যখন প্রার্থনা করা হয় সেটা কবুল হয়ে যায়।
কবুল হয়ে,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মূলত আল্লাহর ওলিগণ হলেন, আল্লাহর ওলিগণ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্মের, ইসলাম যে আমাদের ধর্ম সত্যিকার প্রমাণ।
সুবহানাল্লাহ।
মুজিজার প্রতিচ্ছবি হচ্ছে কারামত।
জি,
আর ওলিগণের কারামত মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা হতে উৎপন্ন, উৎসারিত। নবীগণ হলেন মাসুম, বেগুনা।
জি,
নবীগণ হচ্ছে মাসুম, বেগুনা, এবং আল্লাহর ওলিগণ হলেন মাহফুজ বা গুনাহ হতে সংরক্ষিত। এখানে কিন্তু দুইটা তফাত, বেগুনা,
বেগুনা,
আর আল্লাহর ওলিগণকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখেন গুনাহ থেকে,
গুনাহ থেকে হেফাজত রাখেন,
হেফাজত রাখেন। তো সেজন্য আমাদের আল্লাহর ওলিগণের পদাঙ্ক অনুসরণ করা উচিত, এবং বিশেষ করে এই রুহানি শাসক যাদেরকে আমরা মনে করি, এই রুহানি শাসক কি আপনি কোথায় পাবেন?
জি,
এই পাওয়ার পিছনে আমিলুস সুন্নাত লিখেছেন যে আপনার প্রত্যেক ওলির বিলায়াতের প্রসিদ্ধি, উনি আল্লাহর ওলি,
জি,
এটা প্রসিদ্ধি মানুষ যে জানবে, শুনবে, এরকম কিছু নয় যে উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, সবাই যে জানবে এরকম কিছু নয়। এ সকল হযরত সমাজের প্রতিটি স্তরে বিদ্যমান থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কখনো কুলি বেশে,
আহা, কুলি বেশে,
কুলি,
আয় হায়,
কখনো কুলি বেশে, কখনো সবজি ও ফল বিক্রেতা আকৃতিতে,
আল্লাহ,
কখনো ব্যবসায়ী অথবা কর্মচারী রূপে, কখনো পাহারাদার হিসাবে কিংবা রাজমিস্ত্রি হিসাবে বড় বড় ওলি কুতুব থাকেন। প্রত্যেকেই তাদেরকে শনাক্ত করতে পারেন না, ওলি ওলিকে চিনি,
সাধারণ মানুষ,
সাধারণ মানুষ
সম্ভব না,
সম্ভব নয়। তাই কোন মুসলমানকে নিকৃষ্ট মনে করা আমাদের করণীয় না, আমরা কাউকে নিকৃষ্ট মনে করতে পারবো না। কিছু আউলিয়া কিরাম নির্দিষ্টভাবে রুহানি শৃঙ্খলার সাথে জড়িত, যেগুলো আমরা শ্রবণ করলাম, আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মুজাদ্দালার মধ্যে উল্লেখ করেছেন 22 নং আয়াতে, কানজুল ইমান থেকে অনুবাদ, এটা আল্লাহর দল, শুনুন, আল্লাহর দলে সফল কাম।
সুবহানাল্লাহ।
এই যে 356 জনের ব্যাপারে আল্লাহ তাআলা,
আউলিয়া কিরামের দল হচ্ছে
আল্লাহর,
আল্লাহর দল,
আর এরা এই আল্লাহর দলে সফল কাম,
আর এই দলে তো আমাদেরকে থাকা উচিত, কি বলেন দর্শক? তো আসলে এই সফল দল খুবই আমাদের এখানে বাপুকে মুবারকবাদ দিই, যে আসলে এই যে বিষয়টা যে আমাদের কাছে উপস্থাপন করে দীর্ঘ হাদিসে মোবারক, অনেক বড় হাদিসে মোবারকা আউলি ইকরামে যে দলের কথা বললেন, এই স্তরের কথা বললেন, অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে যে গুছিয়ে বললেন, এটা এমন একটি দল, এটা হচ্ছে এই দলের মধ্যে যারা আসবে তারা কিন্তু কামিয়াব, এটা হচ্ছে এই দিনা সিরাত আল মুস্তাকিমের দল, এই দলের মধ্যে যারা আসবে তারাই কামিয়াব,
আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করেছেন,
পুরস্কৃত করেছেন। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যারা নিয়ামত লাভ করেছেন তারা হচ্ছেন আউলিয়া ইকরাম, তারা হচ্ছেন হুজুর গওসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ, মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাহ জালাল, শাহ ফরান, শাহ মখদুম, রূপোশ খানজান আলী থেকে শুরু করে বারাউলিয়া থেকে শুরু করে বাংলার আসলে আউলিয়া ইকরামের বিষয়টা যখন আসে বাপু বাংলাদেশকে নিয়ে যখন আলোচনা হয় সেখানে কিন্তু একটা বিষয় বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে আউলিয়া ইকরামকে।
এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র এই বাংলাদেশ
জি
যা হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলী ওরস শরীফে আপনার একটা সূত্র আছে, কেউ বীজগণিত পড়লে বীজগণিত সূত্র রয়েছে, পাটিগণিতের কিছু সূত্র রয়েছে, তেমন একটা সূত্র ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ বা কাবিল্লাহ। এই ফানাফি শেখ কাকে বলে? ফানাফি শেখ হচ্ছে আল্লাহর ওলিদের সাথে ফানা হয়ে যাওয়া।
জি, আমরা আউলি ইকরামের মাশাআল্লাহ আলোচনা, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, গওস কুতুবের এই বাংলাদেশ, আজকের এই মোবারক দিনে মোবারক সময়ে আসুন আমরা সেই মহান ব্যক্তিদেরকেও হুজুর গওসে পাককে আউলি ইকরামকে ইনশাআল্লাহ আমরা কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা স্মরণ করব। এর আগে আমরা কয়েকটি কল শামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা ইমরান বাদানি বাড়ি থেকে ইনশাআল্লাহ কালামার মাধ্যমে ইনশাআল্লাহ গওসে পাক স্মরণ করব, খাজা গরিবে নওয়াজকে, আমাদের 360 আউলি ইকরামকে আজকে মোবারক দিনে মহান ব্যক্তিদেরকে স্মরণ করা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ আমরা ইমরান বাদানি বাড়ি থেকে ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তিদেরকে যারা আমাদের জন্য নিয়ামত, তাদের আলোচনা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রকার শুকরিয়া আদায় করা, যে আজকের এই দিনে আমরা সে মহান ব্যক্তিদের শুকরিয়া আদায় করব তাদের আলোচনার মাধ্যমে। জি,
ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, গস কুতুবের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, আউলিয়াদের গর্ব তুমি, গোসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি, গোসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি, সুফি গণের ইমাম তুমি, সকলের ওলি তুমি, গোসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি, গোসে আজম দস্তগীর, গোসে আজম দস্তগীর, গোসে আজম দস্তগীর, তুমি সকল পীরের পীর, তুমি তো রওশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি তো রওশন জমিন, তুমি তো রওশন জমিন, তুমি রওশন জমিন, খোদা বিরুদ্ধে তুমি, খোদা বিরুদ্ধে তুমি প্রধান, গওসে আজম দস্তগীর, গওসে আজম দস্তগীর, গওসে আজম দস্তগীর, ওলি দিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, জন্ম নিয়ে জন্ম নিয়ে জন্ম নিয়ে রমজানে রোজা রেখেছেন শিশু হস জন্ম নিয়ে রমজানে রোজা রেখেছেন শিশু হস এক ফোঁটাও পান করেননি আর গোসে আজম দস্তগি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ গোসে আজম দস্তগি গোসে আজম দস্তগি
মারহাবা আলহামদুলিল্লাহ সে মহান ব্যক্তির সাদেকায় আউলিয়ে কেরামের আজকে আলোচনা শোনার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হচ্ছে আসলে এই মাদানী চ্যানেলে আউলিয়ে কেরামের আলোচনা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা এই যে আলোচনা কেনই বা হবে না যে এই মাদানী চ্যানেল আমরা যার মাধ্যমে আমরা পেয়েছি আমরা সকলেই জানি বর্তমান শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব যাকে শুধু এশিয়া না আফ্রিকা পুরা পৃথিবীর মানুষ যাকে এক মহান নামে যাকে চিনেন আমিরে আহলে সুন্নাত আর আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি হচ্ছে ওই মহান ব্যক্তি বর্তমান সময়ে যিনি ওলিদের ইমাম গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এই তরিকার কাদেরিয়া তরিকার এক মহান হাস্তি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুম আলিয়া তিনি কখনো কখনো তিনি বলেন দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জান আউলিয়া
গোসে পাক রহমতুল্লাহ আলাই তো আমাদের পীর
জি
নীল আমাদের দেহেন মা
সুবহানাল্লাহ
সাদাকা আজকের এখানে বসা
জি
আলহামদুলিল্লাহ
ভাই কেনই বা বসবো না আল্লাহর ওলির আলোচনা বিষয়টা হচ্ছে ওলিদের ইমাম
ওলিদের ইমাম সুবহানাল্লাহ
আফসোসের বিষয় হচ্ছে এদিক থেকে যে আজকে বর্তমান প্রজন্ম প্রফেসর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার নাম মোবারক তো জানে
জি
কিন্তু যদি ওনার জীবনীটা যদি জানতে চাওয়া হয়
জি
তাহলে খুব আফসোস হতে বলতে হয় অনেক বর্তমান প্রজন্মের অনেক শিক্ষিত
বাস্তব
জানে না
অনেক জানে না এটা আসলে
কেননা কে কিভাবে জানবে আমাদের আজকে সমাজের মধ্যে বলেন মিডিয়ার মধ্যে বলেন কতটুকু আলোচনা হয়
জি
আলহামদুলিল্লাহ একটু আগে প্রফেসর বাপু বলল যে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মধ্যে ফাতেহা ইজদাহাম আলহামদুলিল্লাহ সরকার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এখন আমাদের সিলেবাসে সরকারি ছুটি দেওয়া আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের পরিবার যারা আমরা সকলেই সরকারি ছুটিটা উদযাপন করি আমরা কি আমাদের যারা প্রজন্ম আছে যারা আমাদের সন্তান আছে তাদেরকে আমরা কি জানাচ্ছি যে এই ফাতে ইজদাহাম এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা তার আলোচনা কি তাজকিরা কি আমাদের ঘরে হচ্ছে তার কারামত তার জীবনী তার যে পাণ্ডিত্যতা তার যে জীবনী এগুলো কি আমরা তুলে ধরতেছি এটা টোটালি হচ্ছে না তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনী যখন আমরা জানবো তখন আমরা আমাদের নিজেকে সাজাতে
পারবো আপনি যে বিষয়টা তুলে ধরলেন ইম্পর্টেন্ট আসলে এটা কিন্তু একটা আজকে ফ্যামিলিতে বলেন স্কুলে বলেন কলেজে বলেন ইভিনকি আমি মাদ্রাসার কথা বলবো মাদ্রাসাতে বলেন আজকে এই বিষয়টার কিন্তু বড় অভাব
অভাবের এখানে আমি আরেকটু প্লাস করি ইমরান ভাই হচ্ছে আমরা তো টিনেজার যারা শিক্ষিত সমাজ যারা এখন লেখাপড়া করছে তাদের দিকটা যদি একটু বলতে যাই আমরা কেন গোসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী অধ্যয়ন করব প্রশ্ন আসতে পারে
এর প্রয়োজন আছে কি না
প্রয়োজনই তো কি
কি
এখন এখন আপনি আইডিয়াল যদি মনে করেন বিভিন্ন কিতাবাদি পড়ে বিভিন্ন ই পড়ে আমি নাম এখন বলতে চাচ্ছি না আপনার আমেরিকা আফ্রিকার বড় বড় আপনার স্কলারদের মানে টার্নিং পয়েন্ট গুলো দেখে দেখে ওনারা কি শিক্ষা অর্জন করে আমাদের নওজোয়ানরা এখন যারা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যারা পড়ছেন তারা তো তাদের হিসাবটা যদি ধরি আর যদি আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনটা যদি অধ্যয়ন করি তাহলে আমরা কি পাই আমি সংক্ষিপ্তভাবে একটা জিনিস আমরা শ্রোতাদেরকে বলতে চাচ্ছি হুজুর গোসে পাক রহমতুল্লাহ আল্লাহর এই মহান ওলিয়ে কামিল যিনি গোসে আজম বলা হয় যাকে আমি আমরা ওলিদের শিরকুল ওলিদের শিরোমণি বড় পীর বলে আমরা জানি তো তার জীবন অধ্যয়ন করে আমরা কি শিখতে পারি আমরা ছাত্র সমাজ কি শিখবো আমরা নওজোয়ান কি শিখবো তাহলে দেখা যায় যে আপনার শায়খ মোহাম্মদ বিন কায়েদ আল-ওয়ালি রহমতুল্লাহ বলেন, একবার গৌসি সামদানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর দরবারে উপস্থিত ছিলাম। আমি তার নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, হুজুর আপনি আপনার কর্মকাণ্ডের ভিত্তি কিসের উপর রেখেছেন?
আচ্ছা,
আপনি যে কাজকর্ম করছেন এর ভিত্তিটা কির উপর?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
তিনি রহমতুল্লাহ বললেন, আমি আমার কর্মকাণ্ডের ভিত্তি সততা ও সত্যবাদিতার উপর রেখেছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
দুটো জিনিস, সততা এবং
সত্যবাদিতা।
আমি কখনো মিথ্যা এবং ভুল কাজ করিনি। শৈশবে আমি যখন মাদ্রাসায় পড়তাম, এখন আসছি
জি,
মানে আমরা যারা শিক্ষিত পড়াশোনা করছি
সবসাথে, কিন্তু মূল্যবান সময়টা,
জি মূল্যবান
মূল্যবান সময়টা,
তো গোসি পাক রহমতুল্লাহ বললেন যে আমি শৈশবে যখন মাদ্রাসায় পড়তাম তখন কখনো আমি মিথ্যা বলিনি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমি একদম হজের মৌসুমে জঙ্গলে গিয়েছিলাম, আমি একটি ষাঁড়ের পিছনে পিছনে চলছিলাম, হঠাৎ সেই ষাঁড় আমার দিকে তাকিয়ে বলল, হে আব্দুল কাদির, তোমাকে এরূপ কাজের জন্য তো সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে আসলাম এবং আমার ঘরের ছাদে উঠলাম, দেখলাম যে আরাফাতের ময়দানে লোকেরা দণ্ডায়মান।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপর আমি আমার সম্মানিত আম্মা জানের খিদমতে উপস্থিত আরজ করলাম যে আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিন। এর কারণ জিজ্ঞাসা করলেন যে কেন ওয়াকফ করবেন, তো উনি বললেন যে আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি দান করুন যেন আমি সেখানে গিয়ে ইলমে দীন অর্জন করি।
সুবহানাল্লাহ।
তো দোস্তে পাক রহমতুল্লাহ আম্মা হুজুর ওনাকে এই কথা গোসে পাকের দরবার থেকে শুনে তার চোখ অশ্রুসজ্জল হয়ে গেল। একমাত্র সন্তান,
একমাত্র সন্তান,
সে আমাকে ছেড়ে কোথায় চলে যাবে, বাগদাদ শরীফে চলে যাবে। তারপরেও 80টি দিনার ছিল ওনার আব্বা হুজুরের উত্তরাধিকার সূত্রে উনি পেয়েছেন, তো ওই 40টি দিনার ওনার ভাই সৈয়দ আবু আহমদ জিলানির জন্য রেখে দিলেন এবং 40টি দিনার বিশেষ জুব্বায় সেলাই করে দিলেন ও বাগদাদ যাওয়ার অনুমতি প্রদান করলেন। আর আমাকে সর্বাবস্থা সত্য কথা বলার উপদেশ দিলেন, জিলান থেকে বাইরে পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসলেন এবং বললেন, হে আমার প্রিয় সন্তান, যাও মায়ের উপদেশ শুনেন। আমাদের মায়েরাও কি উপদেশ দেয়, আমাদের মা বাবা তাদের উপদেশ এবং গোসিপাকের আম্মা হুজুরের উপদেশ শ্রবণ করলেন। গোসিপাকের আম্মা হুজুর উপদেশ দিলেন, হে আমার প্রিয় সন্তান, যাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনই দেখা নসিব হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই যে আপনার অবস্থা এবং দীর্ঘ আলোচনা, ওখানে ওই যে ডাকাত দলের সন্তানের সাথে দেখা হলো,
দেখা হলো
এবং সেখানে সে সত্য কথা বলল, এবং সত্য কথা বলার পরে কি করলেন, ওখানে ডাকাত সর্দার ওই যুবক আপনার মরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার হাতে হাত রেখে কি করলেন,
ইসলাম ধর্ম,
ইসলাম মানে তওবা করে নিলেন, ডাকাতি থেকে তওবা করলেন। হুজুর গোসু পাক রহমতুল্লাহ আলাই ওনার পত্রিকেলায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং আরো ইলমিদের শিক্ষা অর্জন করার জন্য উনি, এই যে ঘটনা শুনলাম, এই সময়টা ছিল 488 হিজরি, 18 বছর বয়সে বাগদাদ শরীফে গমন করলেন।
অর্থাৎ হুজুর গোসু পাক রহমতুল্লাহ তাআলার তখন বয়স
18 বছর। তো এই 18 বছরে উনি এই জন্য বাগদাদ গিয়েছিলেন যে সেই যুগে শিক্ষা ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের কেন্দ্র ছিল
বাগদাদ শরীফ
এবং ওখানে শিক্ষা খুব ভালো ছিল। দেখুন গোসে পাক রহমতুল্লাহ আলাই ওনার শিক্ষা জীবন যদি দেখেন তাহলে বলা হয়, গোসে পাক বলতেছেন যে আমি যখন পড়তাম তখন আমি নিজের খুদাকে অনুভব করতাম, খুদা অনুভব করতাম। পড়তে পড়তে যখন মাদ্রাসা থেকে যেতাম, গোসে পাক বলতেছেন আমি মাদ্রাসা যখন যেতাম তখন ওস্তাদ সাহেব যে আমাকে সবক দিতেন, এই সবক আদায় করার জন্য আমি মাদ্রাসা থেকে বের হয়ে জঙ্গলে চলে যেতাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
না বৃষ্টি না রোদ, আমাদের যারা শিক্ষার্থী যাদের, এদের উদ্দেশ্যে বলবো, গোসে পাকের জীবনী পড়েন না, এত বড় বড় স্কলার, এগুলো কি স্কলারদের স্কলার, গোসে পাক রহমতুল্লাহ আলাই ওনার জীবনী পড়েন, ওনার জীবনীতে আসছে, উনি বলছেন যখন আমি আমার সবক নিয়ে জঙ্গলে চলে যেতাম, পড়তাম তো পড়তাম, পড়তাম তো পড়তাম, পড়তাম তো পড়তাম, ক্ষুধায় অস্থির হয়ে যেতাম, খাবার ছিল না, ঘুম ছিল না, যখন ঘুম আসতো পাথরের উপর আমি শুয়ে যেতাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তখন যে পাথর খোলা জমিনের নিচে পাথরের উপর শুয়ে যেতেন, উনি একটু আরাম করতেন, জঙ্গলে কারো কথা নাই, বৃষ্টি নাই, রোদ নাই, উনি সবক আদায় করতে থাকতেন, পড়তেন। শিক্ষা অর্জন করতেন,
ইলমে দ্বীন শিক্ষার জন্য
শিক্ষা অর্জন করতেন। যদি কোন ছাত্র এই টপিকটা সে নিজের জীবনে অন্তরে ধারণ করে যে আমিও শিখবো, আমিও শিক্ষা অর্জন করব,
আসলে
বাস্তবের মতো করে।
এখানে প্রতিটি মানুষ, দর্শক শ্রোতা যারা আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেলের সঙ্গে, সবাই কিন্তু সফল ব্যক্তিদেরকে সন্ধান করেন, যে সফল ব্যক্তি কারা,
সফলতা কিসে,
যে সফলতা কিসে, যে আমি যাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে সফলতা লাভ করতে পারি। আসলে এখানে এই সফল ব্যক্তি, আমরা যদি সফল ব্যক্তির কথা যদি আমরা বলি, তাহলে ফার্স্ট সফল ব্যক্তি হচ্ছে আউলিয়ে ইকরাম। এই আউলিয়ে ইকরাম যেমন আমাদের বিষয় হচ্ছে ওলিদের ইমাম হুজুর গাসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার পজিশন, তিনার স্তর অনেক উপরে। শুধু আউলিয়ে ইকরামের মধ্যে যারা প্রথম স্তরের কোন আল্লাহর ওলিকে যদি পৃথিবীর কোন মানুষ যদি অনুসরণ অনুকরণ করা শুরু করে, তাদের তাদের বাল্য জীবন, তাদের শিক্ষা জীবন, তাদের পারিবারিক জীবন, তাহলে কিন্তু ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে কিন্তু একজন সফল ব্যক্তি হওয়া সম্ভব।
এখানে দুইটা জিনিস আপনার তো আছেই, শিক্ষা জীবনে আপনার গোসেপাক রহমতুল্লাহ যে জিনিসগুলো অবলম্বন করেছেন,
জি,
যে সেটা হচ্ছে ধৈর্য,
জি,
উনি কিন্তু সবর করেছেন শিক্ষা জীবনের মধ্যে। এই সবরটা খুব আপনার খুব গুরুত্বপূর্ণ,
জি।
কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ হচ্ছে পারাবিশ সুরা আল কাসাস আয়াত নম্বর 54, তাদেরকে তাদের প্রতিদান দুবার দেওয়া হবে বিনিময়ে তাদের ধৈর্যের, ধৈর্য বিনিময়ে প্রতিদান দুবার দেওয়া হবে। আর এদিকে ইরশাদ ফরমান সূরা নাহল আয়াত নম্বর 96 এর মধ্যে যে, এবং নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদেরকে তাদের ওই পুরস্কার দেব যা তাদের সর্বাধিক উত্তম কাজের উপযোগী হবে। এই সবরটা কিভাবে সবর, এখানে সবর অনেক প্রকার রয়েছে। আপনি ছাত্র জীবনে আপনার দিল চাইবে খারাপের দিকে
যাওয়ার জন্য,
আপনি এখানে সবর করতে
সবর করতে হবে।
আপনার ছাত্র জীবনে আপনার দিল চাইবে আপনি ভালো কিছু খেতে, কিন্তু আপনার এখন খাওয়ার মতো কোনো সাধ্য নেই,
সাধ্য নেই।
পাক রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে থাকতেন, জঙ্গলে জঙ্গলে কি সবক আদায় করতেন, মুসলধার বৃষ্টি বসত, বৃষ্টিতে ভেজতেন, পড়তেন, খাবার কোথায়, ঘুম কোথায়, কিছুই পাওয়া যেত না, তারপরও কি শিক্ষার মধ্যে ব্যতিব্যস্ত হতেন। আজকের দেখুন, আজকের আমাদের মা বাবা কত কষ্ট করে, আপনি দেখবেন না, হয়তো এরকম রয়েছে যে কোন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে কিন্তু তার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, এরকম রয়েছে, কিন্তু এই ছেলে তার শিক্ষার মানটা কোথায়, তার শিক্ষাগুলো আমরা কোথায়, কাদেরকে ফলো করছি আমি? যদি আমরা এরকম মনীষীদেরকে, ইসলামের যে বুজুর্গ ব্যক্তি রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাই কামিয়াবি অর্জিত হবে। এজন্য সবর হচ্ছে একজন মানুষের জন্য সর্বক্ষেত্রে সবরটা গুরুত্বপূর্ণ, কিন্তু ছাত্র জীবনে সবরটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র জীবনেই আমাদের বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালে মানুষ বিভিন্ন খারাপ কাজে ধাবিত হয়ে যায়। আপনি মোবাইলের মাধ্যমে বলেন, এমনিতে বলেন, এরপরে আপনার সোশ্যাল ভাবে যেভাবে এগোচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, সেক্ষেত্রে মানুষ বিপথে হয়ে যাওয়ার, আপনার টিনেজার যারা রয়েছে, না বললেই নয় যে এখন নেশাগ্রস্ত হয়ে যাওয়া, আপনার বিভিন্ন নেশাদ্রব্যর সাথে জড়িত হয়ে যাওয়া, আপনার এডিক্টেড হয়ে যাওয়া, আপনার মা বাবা খুব টেনশন, এখন আমার সন্তান সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে,
কিন্তু সেও কিন্তু শিক্ষিত সন্তান,
শিক্ষিত সন্তান,
কিন্তু আসলে
কিন্তু তার মধ্যে কি অভাব রয়েছে, অভাব হচ্ছে আল্লাহর ওলিদের পদঙ্ক অনুসরণ করার অভাব রয়েছে।
এখানে সবচাইতে একটা
গোসে পাক রহমতুল্লাহ আলাইহি ওনার পদঙ্ক অনুসরণ আমরা করতে পারতাম, তাহলে কিন্তু এই সন্তান, এই ছাত্র, এই টিনেজার, এই কলেজের ছাত্র বলেন, আপনার মাধ্যমিকের ছাত্র বলেন, আপনার ইউনিভার্সিটির ছাত্র বলেন, প্রাইভেট হোক আর সরকারি হোক, যে পর্যায়ে ছাত্ররা হোক না কেন, আজকে আমাদের সমাজ একটা ভাইরাস হয়ে গিয়েছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা বলেন, সরকার বলেন, সাধারণ মানুষ বলেন, মাও বলেন, সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে, আমার সন্তান না যেন নেশার সাথে জড়িত না হয়ে যায়। তো এর কারণ হচ্ছে এটা, তার মধ্যে আল্লাহর ওলিদের যে মহত্ব, প্রেম, ভালোবাসা এবং তার অনুসরণ অনুকরণ, তার মধ্যে এটা নেই।
সুশিক্ষার এখানে আমি আলহামদুলিল্লাহ যে বাপু যে আসলে যে বিষয়টা উপস্থাপন করলেন যে শিক্ষার যথেষ্ট ব্যবস্থাপনা হচ্ছে, দিন দিন বাড়তেই যাচ্ছে, সুশিক্ষার অনেক অভাব। যে শিক্ষার মধ্যে আউলিয়ে ইকরামের আদর্শের কথা, যে শিক্ষার মধ্যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ভারত উপমহাদেশের বেতাজ বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি সানজেরি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির আদর্শ, সঠিক শিক্ষার অভাব। কেন আমি কেনই বা আমরা তাদের কথা বলবো না? আজকে যত ফিতনা ফাসাদ বলেন, যাই কিছু আমরা বলি, এটা আমাদের সঠিক শিক্ষার অভাব। কেন ওই সময় আমরা যদি সেই মহান ব্যক্তিদেরকে মানুষ অনুসরণ করেছেন, হুজুর গাউসে পাকের সময় সাধারণ মানুষ কিন্তু তাদের আদর্শের মধ্যে ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা এর সময় কিন্তু এই ভারত উপমহাদেশের মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা এরকে অনুসরণ অনুকরণ করেছেন, তাই প্রতিটি স্তরের মধ্যে শান্তি বিরাজ করছেন। এখনো যদি মানুষ আমরা যারা মুসলমান, যদি আমাদের ব্যক্তির জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা আউলিয়া ইকরামদেরকে ফলো করতে পারি, তাহলে কিন্তু আবার সে শান্তি 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 আমাদের মাঝে আসলে আমরা গাউস পাকের শুভ নজর পাওয়ার উদ্দেশ্যে আমরা গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি কারামত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি,
হুজুর গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিটা দিক, পারিবারিক, ব্যক্তিগত, শিক্ষা জীবন, প্রতিটা দিকে বিস্তৃত বর্ণনা কিতাবের মধ্যে রয়েছে। তো প্রতিটা দিকই দেখা যায় হুজুরে গাউসে পাকের এক একটা কারামত প্রকাশিত হয়।
জি,
তো আসলে কারামত একটা থেকে একটা, প্রত্যেকটাই বড় বড় কারামত। কোন কারামতের কথা বলবো? আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা শানি তাকে দিয়েছে এরকম। তো হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন উনি মোটামুটি কথা বলতে শিখেন, তখন উনার আম্মা জান উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহা উনাকে মক্তবে পাঠান।
জি,
আরবি শেখানোর জন্য
আম্মা জান মক্তবে
পাঠান। আলহামদুলিল্লাহ, কত সৌভাগ্যের আজকে আমাদের মা বাবা আসলে এটা অন্যদিকে চলে যায়, আবার যেহেতু সময় খুব কম।
জি,
তো যখন হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা মক্তবে পৌঁছান, তো উনার ওস্তাদ, তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তো যখন উনাকে মক্তবে পড়া শুরু করতেছিলেন, তো প্রথম সবক যেটা দেওয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক যখন হুজুরে গাউসে পাককে বলে দিলেন, তারপর হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলা শুরু করলেন। যখন হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলা শুরু করলেন, সূরা ফাতিহা, সূরা বাকারা, এরকম করতে করতে সূরা আলী ইমরান, করতে করতে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ পুরো কোরআন শরীফের 18 পারা বলে দিলেন।
সুবহানাল্লাহ।
তো উস্তাদ উনি তো পুরোই বিস্মিত, পুরো অবাক, হতবাক।
এটা ফার্স্ট, প্রথম দিন,
যে প্রথম দিন যে বালক সবেমাত্র কথা বলতেছে, কথা বলতে শিখছে, তার প্রথম দিন তার মক্তবে আসা, তো সেই বালক 18 পারা, তো সে বলতেছে এটা কিভাবে সম্ভব? তখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলতেছেন, হুজুর আমি যখন আমার আম্মা জানের গর্ভের মধ্যে ছিলাম, তো আমার আম্মা জান হচ্ছে কোরআনের 18 পারার হাফেজা। আমার আম্মা জান যখন আমি ওনার গর্ভের মধ্যে ছিলাম, তখন প্রত্যেকটা মুহূর্তেই, এখানে আমাদের ইসলামী বোনদেরকে স্মরণ রাখা উচিত, আমাদেরও তো, আমরাও তো, আমাদের ইসলামী বোনরা তো মা হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহের দয়ায় সন্তানের মা হওয়ার সৌভাগ্য হচ্ছে, তো ওই সময়টা কিভাবে আমরা অতিবাহিত করছি, এটা শিক্ষণীয় বিষয়। আসলে আফসোসের বিষয়, এই জ্ঞান আমাদের না থাকার কারণে আজকে আমরা কোন দিকে অতিবাহিত হয়েছি। তো বলতেছে যে আমার আম্মা জান 18 পারার হাফেজা, যখন আমি আমার আম্মা জানের গর্ভের মধ্যে ছিলাম, তখন আমার আম্মা জান প্রায় সময় এই কোরআনের হেফজ উনি নিজে নিজে পড়তেন, এই 18 পারা পড়তেন, তো আমার জাগ্রত আত্মা এটা শ্রবণ করতেন ওই গর্ভের মধ্যে, আর আমি শ্রবণ করে করে আমি আমার আম্মা জানের গর্ভে 18 পারা হেফজ করে
নিয়েছি। এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয়, অনেক মাদারিফুল, সময়ের স্বল্পতার কারণে সম্ভব না, তাই এটাই বলবো যে গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা ছিলেন 18 পারার হাফেজ। আর আমাদের অনেক আম্মা আলিফ উচ্চারণ করতে কষ্ট হয়, এর পিছনে কারণ কি এটা আমাদেরকে বুঝতে হবে। যে আসলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতির দিকে যাচ্ছে, এটা আমরা অবিশ্বাস করি না, কিন্তু যে শিক্ষা, কোরআনুল করিমের শিক্ষা, যে কোরআনুল করিমের শিক্ষা যেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য মুক্তি, দুনিয়া আখিরাতের জন্য সবচাইতে বড় নিয়ামত, যে কোরআনুল করিমের শিক্ষা যদি না থাকে, আমার আপনার নামাজ, আমি যে নামাজ পড়বো, যে ইবাদত করবো, ও ইবাদত শুদ্ধ কিভাবে হবে যদি কোরআনের শিক্ষা যদি না হয়? আসলে গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা, তিনি শত শত বছর আগে তিনি আমাদের জন্য এমন এক মেসেজ, এমন এক দৃষ্টান্ত তিনি আমাদের জন্য রেখে গেলেন, যদি আমরা তা থেকে শিক্ষা আমরা গ্রহণ করি। তিনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন, নেক আমল করতেন, আর এর প্রতিফল হচ্ছে হুজুর গাউস পাক রহমতুল্লাহ।
একটা বিষয় না, একটু বলে দিই আমি, হুজুর গাউস পাক রহমতুল্লাহ তাআলা, এটা তো তার হিফজে কোরআন এই বিষয়ে আলোচনা, তার শিক্ষা জীবন আলফেসনে বাপ অনেক অনেকটাই বলেছে আলহামদুলিল্লাহ। তো বলা হয়েছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার কুদরতে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তীক্ষ্ণ মেধা শক্তি এবং প্রবল বুদ্ধি সত্তার অধিকারী ছিলেন।
সুবহানাল্লাহ।
ইনার এত মেধা শক্তি ছিল যে যখন উনি ওনার ওস্তাদ বুজুরগানে দিন ওলামাই কেরামের কাছে নিজেকে যখন শিক্ষা অর্জন করতেছিলেন তো ওনার ওস্তাদরা ওনার প্রশংসা করতেছেন। উনি এত মেধা শক্তির অধিকারী ছিলেন যে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার প্রবল মেধা শক্তির কারণে উনি ১৩টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেন।
তিনি শুধু তরিকত জগতে মানে আউলিয়ে কেরামের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিল না, তখনকার অর্থাৎ ওই সময়ের ওলামা আলিম যারা যারা ইসলামী শরীয়তের পণ্ডিত ছিলেন তাদের মধ্যে কিন্তু হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা তিনি শ্রেষ্ঠ ছিলেন। আউলিয়ে কেরামের বিষয়টা যখন আসে তখন আমরা অনেকেই অনেক কিছু আমরা এদিক সেদিক আমরা করার চেষ্টা করি, না হুজুর গাউসে পাক তিনি শ্রেষ্ঠ এক আলিম ছিলেন, খাজা মুহিউদ্দিন চিশতি তিনি শ্রেষ্ঠ আলিম ছিলেন, এরা ওনাদের মতো শ্রেষ্ঠ এলিমের জ্ঞানী এলিমের সাগর এখন বর্তমানে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেই মহান ব্যক্তিদের এলিমের জ্ঞানের সাদাকায় আল্লাহ তাআলা আমাদেরকেও এলিমের নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা যে অনেক বড় এক মহান এক কারামত যেটা প্রায় আমরা শুনে থাকি, যিনি পৃথিবীতে না এসে ওনার আম্মা কোরআনুল করিমে তেলাওয়াত করতেন, তিনি সেই পৃথিবীতে এখন আসেন নাই, তিনি এই কোরআনুল করিমে তেলাওয়াত শুনে সে ১৮ বারা হেফজ করে না, ওইটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। কিন্তু এটা এই বিষয়টা কিভাবে সম্ভব, আমাদের প্রশ্ন যেটা সম্ভব কিভাবে, এই কিভাবে সম্ভব যেটাকে কারামত বলে, এই কারামত বিষয়ে আমরা এলমে দিন ইসলামী শরীয়তের রোশনি থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করি। জি,
বাহারে শরীয়ত একটি উর্দু কিতাব।
জি,
তো এই বাহারে শরীয়তের মধ্যে আসছে,
জি,
প্রথম খণ্ড ৫৬ পৃষ্ঠার মধ্যে আসছে যে কারামত এমন বিষয়কে বলে,
জি,
যেটা স্বাভাবিকভাবে সংগঠিত হওয়ার মতো নয়,
নয়
অস্বাভাবিক
একটা বিষয়,
চক্ষু কর্ণ নাসিকা না ত্বক জিহ্বা স্বাদ অনুভূত হবে না, এগুলোর বাহিরে আর কি, মানে অস্বাভাবিক একটা ব্যাপার।
জি,
তো স্বাভাবিক ভাবে অসম্ভব অর্থাৎ প্রকাশ্য উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব, তো এরকম যদি কিছু সংগঠিত হয়ে যায়,
জি,
তাহলে তাকে কারামত বলে। তো আউলিয়া ইকরামের কারামত সংগঠিত হয় এটা কি আউলিয়াকে নিজস্ব নয়,
জি,
আল্লাহ তাআলা দান ক্রমে হয়ে থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা ছিল এটা কি নিজস্ব নয়, এটা আল্লাহ তাআলা দান ক্রমে হয়ে থাকে, আল্লাহ তাআলা দান করেন। এই অলৌকিক বিষয়টা যা স্বাভাবিক উপকরণ দিয়ে ঘটানো সম্ভব নয়, এরকম কিছু যদি নবুয়াত প্রকাশ নবীদের নবুয়াত প্রকাশের পূর্বে সংগঠিত হয় তাহলে তাকে বলা হয় ইরহাস,
জি,
নবুয়াত প্রকাশের পর সংগঠিত হলে তাকে বলা হয় মুজিজা, কোন সাধারণ মুসলমান থেকে বিষয় প্রকাশ পায় তাহলে তাকে বলে মাউনাত, এবং কোন আল্লাহর ওলি বিশেষ বুজুর্গ থেকে প্রকাশ পেলে তাকে বলা হয় কারামত, এবং কোন কাফির ফাসিক হতে এরকম অলৌকিক বিষয় যদি প্রকাশ পায় তাহলে তাকে ইস্তিদরাজ বলা হয়। তো এই এক্ষেত্রে একটা সংক্ষিপ্ত মাদানিফুল এটাই হচ্ছে যে এই সংক্ষিপ্ত বর্ণনা থেকে বোঝা যায় যে কোনো মানুষ থেকে এরকম অলৌকিক বিষয় প্রকাশ পেতে
পারে,
কিন্তু কোনটা কারামত এবং কার থেকে প্রকাশ পেলে এটা কারামত হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন কোন ফাসিক ফাজির ও ফাসিক যার নামাজ নাই রোজা নেই যার দাড়ি নেই শরীয়তের পাবন্দি নেই তার পক্ষ থেকে এমন একটা বিষয় প্রকাশ পেলে আমরা তাকে মানে অনুসরণ অনুকরণ করা শুরু করে দিলাম না, এখানে এই জন্য শরীয়তে কিছু নির্দেশনা এখানে
নির্দেশনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল সময় স্বল্পতা একেবারে শেষের দিকে, সঙ্গে থাকুন মাদানী চ্যানেলের সাথে থাকুন, আমল ইবাদতের মাধ্যমে থাকুন, কোরআন তেলাওয়াতের সাথে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা শ্রবণ করেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله.